যীশু খ্রিস্টের প্রত্যাদেশ। নম্বর ৩, ভাববাদিতার ভিত্তিমূলের উন্মোচন, উদ্ঘাটন ও সত্যের পথের অধ্যয়ন।
সুতরাং সত্যের মূল্যবান রত্নের সন্ধানে ক্ষেত্র অন্বেষণ ও খনন করতে গিয়ে লুকানো ধনরত্ন উদ্ঘাটিত হয়। অপ্রত্যাশিতভাবে আমরা এমন মূল্যবান আকরিক পাই যা সংগ্রহ করে সযত্নে সংরক্ষণ করার মতো, এবং এই অনুসন্ধান চালিয়ে যেতে হবে। এ পর্যন্ত আবিষ্কৃত ধনের অনেকটাই ছিল পৃষ্ঠের কাছাকাছি, তাই সহজেই পাওয়া গেছে। যখন অনুসন্ধান যথাযথভাবে পরিচালিত হয়, তখন নির্মল বোধ ও হৃদয় অক্ষুণ্ণ রাখতে সর্বতোভাবে চেষ্টা করা হয়। মন উন্মুক্ত রাখা হলে এবং তা যদি নিরন্তর উদ্ঘাটনের ক্ষেত্র অন্বেষণ করে, তবে আমরা সত্যের সমৃদ্ধ সঞ্চয় আবিষ্কার করব। পুরনো সত্যগুলি নতুন রূপে উন্মোচিত হবে, আর অনুসন্ধানে উপেক্ষিত সত্যগুলিও প্রকাশ পাবে। ভ্রান্তির কূটতর্কের নিচে মহৎ সত্যগুলি চাপা পড়ে আছে, কিন্তু অধ্যবসায়ী অনুসন্ধানই সেগুলি খুঁজে পাবে। তিনি যখন সত্যের মূল্যবান রত্নগুলির ভাণ্ডার খুঁজে পেয়ে উন্মুক্ত করেন, তা কোনো চুরি নয়, কারণ যারা এই রত্নগুলিকে মূল্য দেয় তারা সবাই সেগুলি নিজেদের করে নিতে পারে, আর তখন তাদেরও থাকে এক ভাণ্ডার যা তারা অন্যদের জন্য খুলে দিতে পারে। যিনি প্রদান করেন তিনি নিজের ধন থেকে বঞ্চিত হন না, কারণ তিনি যখন সেটি এমনভাবে পর্যালোচনা করেন যাতে অন্যরা আকৃষ্ট হয়, তখন তিনি নতুন নতুন ধনরত্ন আবিষ্কার করে।
যারা সত্যের শিক্ষক হিসেবে জনসমক্ষে দাঁড়ান, তাদের মহৎ বিষয়াবলী নিয়ে গভীরভাবে চর্চা করতে হবে। তুচ্ছ বিষয়ে কথা বলে তারা যেন মূল্যবান সময় নষ্ট না করেন। তারা যেন বাক্য অধ্যয়ন করেন এবং বাক্য প্রচার করেন। বাক্য যেন তাদের হাতে এক তীক্ষ্ণ দুধারী তলোয়ার স্বরূপ থাকে। তা যেন অতীতের সত্যগুলির সাক্ষ্য দেয় এবং ভবিষ্যতে কি হবে তা দেখায়।
ভবিষ্যৎবাণীর সকল মহৎ সত্যের উপর বর্ধিত আলো আলোকপাত করবে এবং সেগুলো নবীনতা ও দীপ্তিতে প্রতিভাত হবে, কারণ ধার্মিকতার সূর্যের উজ্জ্বল কিরণ সমগ্রকে আলোকিত করবে। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড ১, থার্সি ৪০।
আমি মনে করি পূর্ববর্তী নিবন্ধগুলোতে যথেষ্ট ভবিষ্যৎবাণীমূলক উপস্থাপনা তুলে ধরেছি, যাতে প্রকাশিত বাক্য গ্রন্থ নিয়ে অগ্রসর হতে শুরু করার সময় আমাদের একটি ভালো রেফারেন্স থাকে। আপনি যদি অনলাইনে এই নিবন্ধগুলো পড়ে থাকেন, আশা করি আপনি বুঝবেন যে এগুলো তারিখক্রমে সাজানো। আমি বুঝি যে নিবন্ধগুলো অনুসরণ করা ব্যক্তিদের মধ্যে অনেকে আমি যা ভাগ করে নিচ্ছি তার অধিকাংশের সঙ্গেই পরিচিত, এবং এত পুনরাবৃত্তির জন্য আমি তাদের কাছে ক্ষমা চাইছি। আমরা যে সত্যগুলো নিয়ে কাজ করছি সেগুলোর জন্য যথেষ্ট বাইবেল ভিত্তিক সমর্থন দেওয়ার চেষ্টা করছি, যাতে ফিউচার ফর আমেরিকা যে নীতিসমূহ প্রয়োগ করে তাতে নতুন কেউও বিষয়গুলো বুঝতে পারে এবং সম্পৃক্ত থাকে। যদিও এই ধারণাগুলোর সঙ্গে আমাদের অনেকের যেমন পরিচিতি আছে তেমনটা তাদের নাও থাকতে পারে।
সম্প্রতি পর্যন্ত আমি যা চিনতেই পারিনি অথচ প্রকাশিত বাক্য গ্রন্থে উন্মোচিত হয়েছে এমন কিছু অত্যন্ত গভীর সত্য রয়েছে। আমি চাইলে সেগুলো ভাগ করে নেওয়ার আগে ভবিষ্যৎবাণীমূলক সমর্থনের কোনো ভিত্তি দাঁড় করানোর চেষ্টা না করেই এই সত্যগুলোকে সহজেই জনসমক্ষে তুলে ধরতে পারতাম, কিন্তু সত্যগুলো এতটাই নতুন ও গুরুতর যে যেগুলোর ওপর এই সত্যগুলোকে স্থাপন করা যায় এমন কোনো ভিত্তি ছাড়া আমি সেগুলো ভাগ করে নিতে রাজি হইনি। আর আমার বিশ্বাস এই সত্যগুলোই প্রকাশিত বাক্যের শিলমোহর খোলা হিসেবে প্রতিভাত, যা অনুগ্রহের সময় সমাপ্ত হওয়ার ঠিক আগে ঘটে।
আর তিনি আমাকে বললেন, এই গ্রন্থের ভবিষ্যৎবাণীর বাক্যসমূহকে মোহরবদ্ধ করো না, কারণ সময় নিকটে। যে অন্যায়কারী সে অন্যায়কারীই থাকুক, আর যে অপবিত্র সে অপবিত্রই থাকুক, আর যে ধার্মিক সে ধার্মিকই থাকুক, আর যে পবিত্র সে পবিত্রই থাকুক। প্রকাশিত বাক্য ২২:১১।
যীশু সত্য শিক্ষা দেওয়ার বিষয়ে একটি নীতি উপস্থাপন করেছিলেন যা আমার বিশ্বাস এখানে প্রযোজ্য। এই নীতিটি পবিত্র আত্মার কাজকে চিহ্নিত করার প্রসঙ্গে স্থাপিত হয়েছিল।
আর যখন তিনি আসবেন, তিনি পাপ, ধার্মিকতা ও বিচার বিষয়ে জগৎকে দোষী সাব্যস্ত করবেন। পাপ বিষয়ে, কারণ তারা আমার প্রতি বিশ্বাস করে না। ধার্মিকতা বিষয়ে, কারণ আমি আমার পিতার কাছে যাচ্ছি এবং তোমরা আমাকে আর দেখবে না। বিচার বিষয়ে, কারণ এই জগতের শাসক বিচারিত হয়েছে। তোমাদের কাছে বলার মতো আমার আরও অনেক কথা আছে, কিন্তু এখন তোমরা সেগুলো গ্রহণ করতে পার না। তবে যখন তিনি সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যে পথ প্রদর্শন করবেন, কারণ তিনি নিজের থেকে কিছু বলবেন না, বরং যা কিছু তিনি শুনবেন তাই বলবেন, এবং যে বিষয়গুলি আসছে সেগুলো তিনি তোমাদের জানাবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ তিনি আমার কাছ থেকে গ্রহণ করবেন এবং তা তোমাদের জানাবেন। যোহন 16:8-16।
যখন খ্রিস্ট বলেছিলেন, আমার তোমাদের বলার আরও অনেক কথা আছে কিন্তু এখন তোমরা সেগুলো গ্রহণ করতে পারবে না, তখন তা আমার এই বিশ্বাসকে সমর্থন করে যে এখন জানাবার অনেক কিছু আছে, কিন্তু তার আগে একটি যৌক্তিক ভিত্তি থাকা দরকার যার ওপর সেই সত্যগুলো প্রতিষ্ঠা করা যাবে। এই কথা মাথায় রেখে পূর্ববর্তী পদগুলোতে তিন স্বর্গদূতের বার্তাসমূহকে চিহ্নিত করা হয়েছে, যেভাবে পবিত্র আত্মা পাপ, ধার্মিকতা ও বিচার সম্বন্ধে জগৎকে ভর্ৎসনা করেন। এই তিনটি বার্তাই শেষ সতর্ক বার্তা। সুতরাং পবিত্র আত্মার কাজকে চিহ্নিত করা এই অংশটি একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য, কারণ এটি জোর দেয় যে বার্তাটি ক্রমান্বয়ে বোঝা যায় এবং কেবল তারাই তা বোঝে যাদের কাছে পবিত্র আত্মার তেল আছে। প্রকাশিত বাক্য পুস্তকে যোহন সেই সত্যটাই উপস্থাপন করেছেন যখন তিনি নিজেকে জগতের শেষকালে সাবাত উপাসক সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট হিসেবে চিহ্নিত করেন।
প্রভুর দিনে আমি আত্মায় ছিলাম এবং আমার পেছনে তুরির মতো এক মহান কণ্ঠস্বর শুনলাম। প্রকাশিত বাক্য 1:10।
পৃথিবীর শেষ সময়ে যারা প্রকাশিত বাক্যের সিলমোহর খোলা বার্তাটি বুঝবে সেই সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টরা তাই করবে, কারণ তারা আত্মায় আছে। দৃষ্টান্তটির প্রেক্ষাপটে যার বিষয়ে আমাদের বলা হয়েছে যে তা অ্যাডভেন্টিস্ট জনগণের অভিজ্ঞতাকে চিত্রিত করে, যোহন একজন বুদ্ধিমতী কুমারী কারণ তার কাছে আত্মার তেল আছে। তিনি পৃথিবীর শেষ সময়ের বুদ্ধিমতী কুমারীদের প্রতিনিধিত্ব করেন যারা তাদের পেছনে একটি মহা কণ্ঠস্বর শোনে। তার পেছন দিক থেকে আসা কণ্ঠস্বরই ঠিক পরের পদে যাকে শনাক্ত করা হয়েছে সেই আলফা ও ওমেগা, এবং সেই কণ্ঠস্বর তাকে প্রাচীন পথসমূহে ফিরে এসে তাতে চলতে নির্দেশ দেয়।
প্রভু এইরূপ বলেন, তোমরা পথে দাঁড়াও, দেখো এবং প্রাচীন পথগুলোর খোঁজ করো, যেখানে উত্তম পথ আছে আর তাতে চলো, তাহলে তোমরা তোমাদের আত্মার জন্য বিশ্রাম পাবে। কিন্তু তারা বলল, আমরা তাতে চলব না। যিরমিয়া 6:40।
যিরমিয়া যে বিশ্রামের কথা উল্লেখ করেন তা হল পরবর্তী বৃষ্টির সময় পবিত্র আত্মার বর্ষণ। পরবর্তী পদে যিরমিয়া এমন মূর্খ কুমারীদের দ্বিতীয় দৃষ্টান্ত প্রদান করেন যারা অ্যাডভেন্টবাদের ভিত্তিতে প্রাচীন পথ ফিরে আসতে এবং তাতে চলতে অস্বীকার করে।
আর আমি তোমাদের উপর প্রহরী স্থাপন করেছি, বলেছি, সিংহার শব্দে কর্ণপাত কর, কিন্তু তারা বলল, আমরা কর্ণপাত করব না। যিরমিয়া 6:17।
যখন যোহন তার পিছন থেকে এমন এক কণ্ঠস্বর শোনেন যা তাকে প্রাচীন পথসমূহ বা অ্যাডভেন্টবাদের ভিত্তিসমূহের দিকে নির্দেশ করে, তিনি যে কণ্ঠ শোনেন তা তুরির শব্দের ন্যায়। সেই কণ্ঠস্বরটি আসে ঈশ্বর যে প্রহরী অ্যাডভেন্টবাদের ওপর নিয়োজিত করেছিলেন তাদের মাধ্যমে। ফাদার মিলার ছিলেন সেই প্রহরী যিনি অ্যাডভেন্টবাদের সূচনা লগ্নে বিচারের সূচনা ঘোষণা করা প্রথম স্বর্গদূতের বার্তা প্রচারের সময় সতর্কতার তুরি বাজিয়েছিলেন। কিন্তু যোহন বিশেষভাবে তাদের প্রতিনিধিত্ব করেন যারা বিচারের সমাপ্তি ঘোষণা করা তৃতীয় স্বর্গদূতের বার্তা প্রচার করেন। তিনি তাদের প্রতিনিধিত্ব করেন যারা মিলারের কাজের মাধ্যমে ঈশ্বর যে ভিত্তিসমূহ স্থাপন করেছিলেন সেগুলিতে ফিরে আসে।
বছরের পর বছর আমরা বারবার দেখিয়েছি এবং তা হাবাক্কুকের সারণীসমূহেও পাওয়া যায় যে প্রথম স্বর্গদূতের বার্তা ঈশ্বরকে ভয় কর হচ্ছে পাপের বিষয়ে দোষ দেখানো, এবং দ্বিতীয় স্বর্গদূতের বার্তায় ধার্মিকতা প্রকাশ পায় আর তৃতীয়টি বিচারকে নির্দেশ করে। এগুলোই তিন স্বর্গদূতের তিনটি ধাপ এবং পবিত্র আত্মার কাজেরও তিনটি ধাপ। এই তিনটি ধাপ প্রতিফলিত হয়েছে তিনটি হিব্রু অক্ষরেও, যেগুলো মিলে যে হিব্রু শব্দটি গঠিত তার অনুবাদ সত্য। যোহনের ষোড়শ অধ্যায়ের অংশে যিশু পবিত্র আত্মার কাজের কথা বলছেন, তিনি ঈশ্বরের লোকদের সমস্ত সত্যের মধ্যে পরিচালিত করবেন এবং তাদেরকে আসন্ন বিষয়গুলোও দেখাবেন। তবুও যিশু বলেন, তার তোমাদের বলার অনেক কথা আছে কিন্তু এখন তোমরা সেগুলো বহন করতে পারো না।
আমি আশা করি সত্য হিসেবে অনুদিত হিব্রু শব্দটির তাৎপর্যের কিছুটা আপনি বুঝেছেন, কারণ আমরা তো মাত্রই আমাদের অধ্যয়নে সেই প্রতীকটি প্রয়োগ করা শুরু করেছি। প্রকাশিত বাক্যের প্রথম অধ্যায়ের প্রথম তিনটি আয়াতে ঈশ্বর ও মানুষের মধ্যে যোগাযোগের প্রক্রিয়াটি চিহ্নিত করা হয়েছে। প্রকাশিত বাক্যে ঈশ্বরত্বের ত্রিগুণ স্বভাব চিহ্নিত হওয়ার আগেই
সেটি চিহ্নিত করা হয়েছে। এর একটি দ্বিতীয় সাক্ষ্য পাওয়া যায় প্রকাশিত বাক্যের শেষের আয়াতগুলোতে, এবং এভাবে পংক্তি পর পংক্তি নীতি প্রয়োগের ভিত্তিতে এটি আরও আলো এনে দেয়।
তারপর যখন আমরা উৎপত্তি একনের ১০ ৩ যোগ করি, তখন আমরা তৃতীয় সাক্ষ্য এবং আরেকটি ভবিষ্যৎবাণীমূলক ধারা পাই, যা প্রকাশিত বাক্যের শুরু ও শেষে থাকা পূর্ববর্তী দুই ধারার ওপর বসাতে পারি।
তারপর আমরা পুরাতন নিয়মের সেই শেষ প্রতিশ্রুতিটি যোগ করি, যা আগত এলিয়াহাকে চিহ্নিত করে, আর তাতে আমাদের চারটি ভবিষ্যৎবাণীমূলক সূত্র দাঁড়ায়।
তারপর আমরা নতুন নিয়মের প্রথম অধ্যায়টি যোগ করি এবং সব ধারায় আলফা ও ওমেগা নীতিটি প্রয়োগ করলে বাইবেলে পাওয়া চূড়ান্ত বার্তাটি একত্র করতে আমাদের কাছে পাঁচটি ধারা থাকে। আমরা যে পাঁচটি ধারা ইতিমধ্যে শনাক্ত করেছি, সেগুলোর ওপর সার্বিকভাবে এই নীতিটি প্রয়োগ করে যদি কাজটি শেষ করি, তবে আমরা আশা করতে পারি যে মথির সমাপ্তি এবং যোহনের সমাপ্তি সেই একই তথ্যের সাক্ষ্য দেবে, যে তথ্য আমাদের বিবেচনাধীন প্রথম ও শেষ পাঁচটি ভাববাণীর ধারাই বহন করে।
যে বার্তাটি উন্মোচিত হচ্ছে তা প্রকাশিত বাক্য পুস্তকে প্রতিষ্ঠিত, অতএব এটি অন্যান্য ধারার জন্য মানদণ্ড স্বরূপ। সিস্টার হোয়াইট আমাদের জানিয়েছেন যে বাইবেলের সকল পুস্তক প্রকাশিত বাক্যে মিলিত হয় এবং সেখানে সমাপ্ত হয়, এই কথার সঙ্গে সঙ্গতি রেখে প্রকাশিত বাক্য পুস্তকের প্রথম তিনটি পদের বার্তা সেই প্রক্রিয়াটিকে শনাক্ত করে, যার মাধ্যমে ঈশ্বর তার বাক্য যোহনের কাছে পৌঁছে দেন, যাতে তিনি তা লিখে কলিশিয়াগুলির কাছে পাঠান। নতুন নিয়মের প্রথম পুস্তকটি, যেমন আগেই উল্লেখ করা হয়েছে, যীশুখ্রিস্টের বংশতালিকা উপস্থাপন করে এবং এটি একটি অত্যন্ত তথ্যবহুল বিষয় দিয়ে শুরু হয়।
যীশুখ্রিস্টের বংশাবলীর গ্রন্থ, দাউদের সন্তান, আব্রাহামের সন্তান, মথি ১:২।
কূটতর্কে লিপ্ত ইহুদিদের সঙ্গে যীশু তার সরাসরি সংলাপের ইতি টানেন। দাউদের পুত্র প্রসঙ্গ তুলে তাদের স্তব্ধ করে দিয়ে, একটি প্রসঙ্গ যা কেবল তখনই ইহুদিরা বুঝতে পারত যদি তারা আরম্ভ ও সমাপ্তির বাইবেলীয় নীতিটি বুঝত। তারা বোঝেনি, এবং অধিকাংশ অ্যাডভেন্টিস্টও বোঝে না। যে কেউ ইতিহাস পুনরাবৃত্তির নীতির বিরুদ্ধে তর্ক করতে চায়, সে আসলে দেখিয়ে দেয় যে তারা বোঝে না প্রাচীন ইসরায়েল আধুনিক ইসরায়েলকে প্রতিকায়িত করে, এবং ওই নীতিতে বিশ্বাস করতে তাদের অনিচ্ছাই প্রাচীন ইসরায়েলের শেষ পর্বে একই নীতিকে বুঝতে, যে অনিচ্ছা ছিল তার হুবহু অনুরূপ। ইহুদিদের উদ্দেশ্যে তার শেষ ধাঁধায় যীশু সেই নীতিটি উপস্থাপন করেন, তাদের দৃষ্টি ফেরান সেই ধাঁধার দিকে, যে কীভাবে দাউদের প্রভু একই সঙ্গে দাউদের পুত্র হতে পারেন।
যোহনের প্রথম অধ্যায়ে বলা হয়েছে যে আদিতে বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর বাক্যই ঈশ্বর, এবং বাক্যই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এটি অবশ্যই আমরা যে অন্যান্য পংক্তির কথা বলছি তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। আর যদি আমরা যোহনের সুসমাচারের শেষের কথা বিবেচনা করি, তাহলে দেখি পিতর যীশু কিভাবে তিনি মারা যাবেন তা বর্ণনা করতে শুনে যীশুকে জিজ্ঞেস করছেন প্রেরিত যোহনের কি হবে।
তাকে দেখে পিতর যীশুকে বলল, প্রভু, এই লোকটি তবে কি করবে? যীশু তাকে বললেন, যদি আমি চাই যে সে আমার আশা পর্যন্ত থাকুক, তবে তা তোমার কি? তুমি আমাকে অনুসরণ করো। তখন ভাইদের মধ্যে এই কথা ছড়িয়ে পড়ল যে সেই শিষ্যটি মরবে না। তবু যীশু তাকে বলেননি সে মরবে না, বরং বলেছিলেন, যদি আমি চাই যে সে আমার আশা পর্যন্ত থাকুক, তবে তা তোমার কি? এই সেই শিষ্য যিনি এসবের সাক্ষ্য দেন এবং এসব লিখেছেন, এবং আমরা জানি তার সাক্ষ্য সত্য। আর যীশু আরও অনেক কাজ করেছেন, যদি সেগুলো একে একে লেখা হতো, তবে আমি মনে করি যে বইগুলো লেখা হতো সেগুলো এই পৃথিবী নিজেও ধারণ করতে পারত না। আমেন। যোহন ১:৩০।
পিতর জানতে চেয়েছিল যোহন কিভাবে মারা যাবে, এমনকি যোহন আদৌ মারা যাবে কি না।
যীশু যখন এটি বললেন এবং পরে যোহন আবার তা পুনরায় বললেন, তখন সেই অংশে উত্তরটি দুবারই এসেছে, আমি যদি চাই যে সে যোহন আমার আশা পর্যন্ত থাকে, তবে তাতে তোমার কি? যোহন সত্যিই যীশুর দ্বিতীয় আগমন পর্যন্ত বেঁচে ছিলেন।
আপনি কেবল সেই সত্যটি দেখতে বা শুনতে পারবেন যদি আপনি ইতিহাসের পুনরাবৃত্তিতে বিশ্বাস করেন, এবং আরও বিশ্বাস করেন যে যে ইতিহাসটির পুনরাবৃত্তি হবে তা জগতের শেষেই ঘটে। জগতের শেষটাই সেই স্থান যেখানে জন ছিলেন যখন তিনি প্রকাশিত বাক্য গ্রন্থটি লিখেছিলেন।
জনের সুসমাচারের শেষ বইটি শুরু ও শেষ সম্পর্কিত অন্যান্য বিবরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ, কারণ এটি জনকে দ্বিতীয় আগমনের দিকে নিয়ে যাওয়া ঘটনাবলীর ইতিহাসের মধ্যে স্থাপন করে, যেখানে তিনি চূড়ান্ত সতর্ক বার্তা ঘোষণাকারীদের প্রতিনিধিত্ব করে সেই বার্তাটি গির্জাগুলোর কাছে পাঠান।
প্রারম্ভিক খ্রিস্টানদের দিনে খ্রিস্ট দ্বিতীয়বার এসেছিলেন। তার প্রথম আবির্ভাব ছিল বেথলেহেমে, যখন তিনি শিশুরূপে এসেছিলেন। তার দ্বিতীয় আবির্ভাব ছিল পাতমোস দ্বীপে, যখন তিনি মহিমায় স্বয়ং নিজেকে প্রকাশ করেছিলেন প্রকাশিত বাক্যের যোহনের কাছে, যিনি তাকে দেখে তার পায়ের কাছে মৃতকর মতো লুটিয়ে পড়েছিলেন। কিন্তু খ্রিস্ট তাকে সেই দর্শন সহ্য করার শক্তি দিলেন এবং তারপর এশিয়ার গির্জাগুলোর কাছে লিখতে একটি বার্তা দিলেন, যাদের নাম প্রত্যেক গির্জার বৈশিষ্ট্য বর্ণনা করে। খ্রিস্ট তার দাস নবীকে যে আলো প্রকাশ করেছিলেন তা আমাদের জন্য। তার প্রকাশনায় তিন স্বর্গদূতের বার্তা দেওয়া হয়েছে এবং সেই স্বর্গদূতের বর্ণনা আছে, যিনি মহাশক্তি নিয়ে স্বর্গ থেকে নেমে এসে নিজের মহিমায় পৃথিবীকে আলোকিত করবেন। এতে অন্তিমকালে যে অধার্মিকতা থাকবে তার বিরুদ্ধে এবং পশুর চিহ্নের বিরুদ্ধে সতর্কবাণী রয়েছে। আমরা কেবল এই বার্তা পড়ে ও বুঝে থেমে থাকব না, বরং তা দ্ব্যর্থহীনভাবে সারা বিশ্বের কাছে ঘোষণা করব। যোহনের কাছে যে বিষয়গুলি প্রকাশ করা হয়েছে সেগুলি উপস্থাপন করার মাধ্যমে আমরা মানুষকে জাগিয়ে তুলতে সক্ষম হব। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড ১৯:৪১।
যোহনের সুসমাচারের শেষাংশটি যোগাযোগের প্রক্রিয়াকে চিহ্নিত করে, যেমনটি প্রকাশিত বাক্যের প্রথম তিন পদে রয়েছে, এবং দ্বিতীয় আগমনের ইতিহাসে যোহনকে ভবিষ্যৎবাণীমূলকভাবে স্থাপন করে। ফলে যিশুর প্রথম দ্বিতীয় আগমন পতমোস ব্যবহার করে তার শেষ দ্বিতীয় আগমনকে ব্যাখ্যা করা হয়। এটি আমরা যে অন্যান্য দিকগুলি বিবেচনা করছি তার সঙ্গে নিখুঁতভাবে মিলে যায়, কারণ এতে যোহনকে জগতের অন্তিমকালে পতমোসে দেখানো হয়েছে, যেখানে তিনি যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য গ্রহণ করেন। তবে মথির সুসমাচারের শেষাংশ সম্পর্কে কি বলা যায়?
তারপর ১১ শিষ্য গ্যালিলিতে গেল, সেই পাহাড়ে যেখানে যেতে যীশু তাদের নির্দেশ দিয়েছিলেন, আর তাকে দেখে তারা তাকে উপাসনা করল, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ সন্দেহ করল। তখন যীশু কাছে এসে তাদের বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, অতএব তোমরা যাও এবং সব জাতিকে শিক্ষা দাও, তাদের পিতার পুত্রের এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও, তাদের শেখাও আমি তোমাদের যা কিছু আদেশ করেছি তা যেন তারা পালন করে, আর দেখো আমি সব সময় তোমাদের সঙ্গে আছি জগতের শেষ পর্যন্ত, আমেন। মথি ২৮:৩৭।
এই অংশে যীশুকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে এবং এটি অবশ্যই তার সৃষ্টিশক্তি। এরপর তিনি আদেশ দেন পিতা পুত্র এবং আদিপুস্তকের প্রথম অধ্যায় জলের ওপর বিচরণ করছিলেন সেই পবিত্র আত্মার নামে এবং ঈশ্বরের সিংহাসনের সামনে থাকা সাত আত্মার নামেও বাপ্তিস্ম দিতে। এই অংশটি নির্দেশ করে যে খ্রিস্টানদের স্বর্গীয় ত্রয়ীর তিন ব্যক্তিকে তিনটি স্বতন্ত্র সত্তা হিসেবে স্বীকার করতে হবে। মথির শেষে অন্যান্য ছয়টির মতোই এই কথাগুলিতে সংযোজন রয়েছে।
খ্রিস্ট বাপ্তিস্মকে তার আত্মিক রাজ্যে প্রবেশের নিদর্শন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি এটিকে এমন এক বাধ্যতামূলক শর্ত করেছেন যা পিতা পুত্র এবং পবিত্র আত্মার কর্তৃত্বের অধীনে বলে স্বীকৃত হতে ইচ্ছুক সকলের পূরণ করা আবশ্যক। মানুষ গির্জার পরিবারে স্থান পাওয়ার আগে ঈশ্বরের আত্মিক রাজ্যের দ্বারপ্রান্ত অতিক্রম করার পূর্বে তাকে ঈশ্বরীয় নামের ছাপ গ্রহণ করতে হবে। প্রভু আমাদের ধার্মিকতা, জিরমীয় ২৩:৬। বাপ্তিস্ম জগতের প্রতি এক অত্যন্ত গম্ভীর ত্যাগ। যারা পিতা পুত্র ও পবিত্র আত্মা এই ত্রিবিধ নামে বাপ্তিস্ম গ্রহণ করে, তারা তাদের খ্রিস্টীয় জীবনের একেবারে সূচনাতেই প্রকাশ্যে ঘোষণা করে যে তারা শয়তানের সেবা ত্যাগ করেছে এবং রাজকীয় পরিবারের সদস্য, স্বর্গীয় রাজার সন্তান হয়ে গেছে। তারা এই আদেশ পালন করেছে, তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এস এবং পৃথক হও এবং অপবিত্র জিনিস স্পর্শ করো না। আর তাদের মধ্যে প্রতিশ্রুতিটি পূর্ণ হয়, আমি তোমাদের গ্রহণ করব এবং তোমাদের পিতা হব, আর তোমরা আমার পুত্রকন্যা হবে, সর্বশক্তিমান প্রভু বলেন। ২ কোরিন্থীয় ৬:১৮। চাম্বেশ নাম। যখন খ্রিস্টানরা বাপ্তিস্মের গম্ভীর আচার গ্রহণ করে, তখন তারা তার প্রতি সত্য থাকার যে প্রতিজ্ঞা করে, তিনি সেই প্রতিজ্ঞা নথিভুক্ত করেন। এই প্রতিজ্ঞাই তাদের আনুগত্যের শপথ। তারা পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম গ্রহণ করে। এভাবে তারা স্বর্গের তিন মহাশক্তির সঙ্গে সংযুক্ত হয়। তারা জগৎ ত্যাগ করতে এবং ঈশ্বরের রাজ্যের বিধান মানতে নিজেদের অঙ্গীকারবদ্ধ করে। এখন থেকে তাদের নতুন জীবনের পথে চলতে হবে। তারা আর মানুষের প্রথা অনুসরণ করবে না, তারা আর অসৎ পদ্ধতি অনুসরণ করবে না, তাদের স্বর্গরাজ্যের বিধান মানতে হবে, তাদের ঈশ্বরের মহিমা অন্বেষণ করতে হবে। যদি তারা তাদের প্রতিজ্ঞার প্রতি সত্য থাকে, তবে তাদের এমন অনুগ্রহ ও শক্তি দেওয়া হবে যা তাদের সমস্ত ধার্মিকতা পূর্ণ করতে সক্ষম করবে। যতজন তাকে গ্রহণ করেছিল, তিনি তাদের ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন, অর্থাৎ যারা তাঁর নামের ওপর বিশ্বাস করে তাদের। এভাঞ্জেলিজম 307।
যীশু তার বাক্যে শুরুর মাধ্যমে শেষকে দেখিয়ে দেন, কারণ তিনি স্বয়ং বাক্য এবং তিনি আলফা ও ওমেগা।
এই ৬০টি লাইন একত্র করলে ঈশ্বর ও মানুষের মধ্যকার যোগাযোগের প্রক্রিয়া সম্পর্কে এক অত্যন্ত বিস্তারিত চিত্র গড়ে ওঠে এবং অন্যান্য লাইনের সাক্ষীদের দ্বারা উপস্থাপিত ও প্রতিষ্ঠিত আরও অনেক তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ সত্য সেখানে প্রতিফলিত হয়। আলফা ও ওমেগাকে প্রতিনিধিত্বকারী ভাববাণীর ৭টি লাইন। তবে মালাখির পুস্তকটির কথা কি?
মালাখির বইটি অ্যাডভেন্টিজমের অবিশ্বস্ত যাজকদের বিরুদ্ধে এক তীব্র ভর্ৎসনা। এটি বিশ্বের অন্তিম সময় অ্যাডভেন্টিজমের দুই শ্রেণীর উপাসকদের চিহ্নিতকরণের মাধ্যমে শুরু হয়।
মালাখির মাধ্যমে ইসরায়েলের প্রতি প্রভুর বাক্যের ভার, আমি তোমাদেরকে ভালোবেসেছি, প্রভু বলেন, তবু তোমরা বল, তুমি কিভাবে আমাদের ভালোবেসেছ? এসাও কি যাকবের ভাই ছিল না? প্রভু বলেন, তবু আমি যাকবকে ভালোবেসেছি। মালাখি এক উন বন।
মালাখি আরও জানান যে পৃথিবীর শেষ সময়ে উপাসকদের দুটি শ্রেণী, যাজকদের দুটি শ্রেণী।
আর এখন হ্যাঁ যাজগণ, এই আজ্ঞা তোমাদের জন্য, যদি তোমরা না শোন এবং যদি তোমরা তা হৃদয়ে গ্রহণ না করো আমার নামে মহিমা দেওয়ার জন্য, বলেন সেনাবাহিনীর প্রভু, তবে আমি তোমাদের ওপর অভিশাপ পাঠাব এবং তোমাদের আশীর্বাদকে অভিশাপ দেব। হ্যাঁ, আমি ইতিমধ্যেই সেগুলোকে অভিশপ্ত করেছি, কারণ তোমরা তা হৃদয়ে গ্রহণ করো না। মালাখি 2:1-2।
মালাখি পুস্তকের শুরুতে দুই শ্রেণীর যাজকদের মাধ্যমে লাওদিকিয়া ও ফিলাডেলফিয়ার বার্তা প্রতিকায়িত হয়েছে।
যাজকদের শোনার আদেশ দেওয়া হয়েছে। জন সেই যাজকদের প্রতিনিধিত্ব করে যারা শোনে, এবং একজন যাজক ঈশ্বরের চুক্তিবদ্ধ নির্বাচিত জনগণকে প্রতিনিধিত্ব করে। তারা ইতিমধ্যেই অভিশপ্ত, এবং যদি তারা শোনা না করে এবং তারা করে না বা করবে না এটি হৃদয়ে গ্রহণ, তবে তারা আবারও অভিশপ্ত হবে।
তোমরাও জীবন্ত পাথরের মতো আত্মিক গৃহ হিসেবে নির্মিত হচ্ছ, পবিত্র পুরোহিত বর্গ হয়ে যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য আত্মিক বলি অর্পণের জন্য। এই কারণেই শাস্ত্রে বলা আছে, দেখ, আমি সিয়নে একটি প্রধান কোণের পাথর স্থাপন করছি, নির্বাচিত, মূল্যবান, এবং যে তাঁর উপর বিশ্বাস করে সে লজ্জিত হবে না। অতএব তোমাদের কাছে যারা বিশ্বাস কর তিনি মূল্যবান, কিন্তু যারা অবাধ্য, যে পাথরটিকে নির্মাতারা তুচ্ছ করেছিল সেটিই কোণের প্রধান পাথর হয়েছে, এবং হোঁচটের পাথর ও আঘাতের শিলা তাদের জন্য যারা বাক্যের প্রতি অবাধ্য হয়ে হোঁচট খায়। এ পরিণতির জন্যই তারা নির্ধারিত ছিল। কিন্তু তোমরা একটি নির্বাচিত বংশ, রাজতীয় পুরোহিত বর্গ, পবিত্র জাতি, তাঁর নিজস্ব লোক, যাতে তোমরা তাঁর গুণাবলী ঘোষণা করো, যিনি তোমাদের অন্ধকার থেকে তাঁর আশ্চর্য আলোতে ডেকে এনেছেন। তোমরা যারা একসময় জাতি ছিলে না, এখন ঈশ্বরের জাতি, যারা করুণা পাওনি, এখন করুণা পেয়েছ। ১ পিতর ২:৫-১০।
যাজকেরা ঈশ্বরের নির্বাচিত লোক, যাদের মন্দিরের ভিত্তির কোণার পাথর দ্বারা পরীক্ষা করা হয়। কোণার পাথরটি সেই মানদণ্ড যার সাথে অন্যান্য সব ভিত্তি পাথরকে সারিবদ্ধ করা হয়, এবং সেটি এমন পাথর যা সমগ্র মন্দিরের ভার বহন করে। মিলারের কোণার পাথর ছিল লেবীয় পুস্তক ২৬:৭। কোণার পাথর বা নির্মাতারা যে পাথরটি প্রত্যাখ্যান করেছিলেন তা মন্দির নির্মাণের একটি সত্য কাহিনী, যা ভাববাণীর আত্মার রচনাগুলিতে অত্যন্ত নির্দিষ্টভাবে বর্ণিত হয়েছে। প্রথম যে পাথরটি প্রত্যাখ্যাত হয়েছিল তার একটি দিক হল, প্রত্যাখ্যানের পর সেটিকে আলাদা করে সরিয়ে রাখা হয়েছিল, এবং সেই সময় থেকে মন্দিরের নির্মাতারা তাদের কর্মক্ষেত্রে সরিয়ে রাখা সেই কোণার পাথরে নিয়মিতই হোঁচট খেতেন। সেটি ছিল হোঁচটের পাথর। মালাখি গ্রন্থে ঈশ্বর দুষ্ট যাজকদের, যাদের লাওদিকিয়ার মূর্খ কুমারীরা নামেও ডাকা হয়, জানান যে তিনি তাদের অভিশপ্ত করতে যাচ্ছেন এবং ইতিমধ্যেই করেছেনও। তিনি তাদের অভিশাপ দেন,
কারণ তারা এলিয়াহর বার্তাটি শুনবে না এবং তা তাদের হৃদয়ে স্থাপনও করবে না। এলিয়াহর বার্তা পিতাদের হৃদয় সন্তানদের দিকে এবং সন্তানদের হৃদয় পিতাদের দিকে ফিরিয়ে দেয়। এই হৃদয় ফেরানো বোঝায় পিতা ও সন্তানের বিষয়ে এলিয়াহর বার্তাটি শোনা, আর সেটি প্রথম ও শেষের নীতি। শুধু প্রথম ও শেষের বার্তাটি শোনা যথেষ্ট নয়, সেটি হৃদয়ে স্থাপন করতে হবে। এলিয়াহর বার্তাকে গ্রহণ করা মানে সেটিকে নিজের হৃদয়ে স্থাপন করা। যদি কোনো যাজক সেই নীতিটি না শোনে, তবে সে অভিশপ্ত হবে।
তারা নিজেদের ওপর অভিশাপ ডেকে এনেছিল।
যখন 1800 সালে তারা মিলার আবিষ্কৃত একেবারে প্রথম মৌলিক সত্যটিকে প্রত্যাখ্যান করার প্রক্রিয়া শুরু করেছিল, এবং আজ অবধি সেই প্রত্যাখ্যানই কেবল চালিয়ে গেছে। কিন্তু যদিও ক্রমবর্ধমান অভিশাপ 1800 সালেই শুরু হয়েছিল, কারণ তারা ইতিমধ্যেই অভিশপ্ত, ভবিষ্যৎকালের যে অভিশাপ তা ঘটবে রবিবারের আইনের সময়, যখন প্রভুর মুখ থেকে তারা উগরে ফেলে দেওয়া হবে। মালাখির শুরু শেষটিকে চিত্রিত করে, কারণ শেষাংশ জ্ঞানী ও মূর্খ যাজকদের দেওয়া শেষ সতর্কবার্তাকে উপস্থাপন করে। মালাখিতে জ্ঞানী ও মূর্খদের এসাউ ও জাকব হিসেবে উপস্থাপন করা হয়েছে। জ্যেষ্ঠ ভাই প্রথম জন্মের জন্মাধিকারের মাধ্যমে চুক্তিকে প্রতিনিধিত্ব করে, যার বিপরীতে আছে এক কনিষ্ঠ ভাই। জ্যেষ্ঠটি প্রথম এবং কনিষ্ঠটি শেষ।
মালাখি গ্রন্থে এসাউ ও জাকব উভয়ই লাওদিকীয় অ্যাডভেন্টিস্ট, কিন্তু শেষোক্তজন অবশেষে প্রভুর কণ্ঠস্বর শুনেছিল, অনুতাপ করেছিল এবং তার নাম বদলে ইসরায়েল রাখা হয়েছিল। জ্যেষ্ঠজন, প্রথমজন, শোনেনি। জাকব যে রাতে স্বপ্ন দেখেছিল, সেই রাতে সে প্রভুর কণ্ঠস্বর শুনেছিল এবং একটি সিঁড়ির উপর স্বর্গদূতদের ওঠানামা করতে দেখেছিল, যা খ্রিস্টকে প্রতিনিধিত্ব করছিল। পৃথিবীর অন্তিমকালে জাকব লাওদিকীয় অ্যাডভেন্টিস্টদের প্রতিনিধিত্ব করে। তারা প্রকাশিত বাক্য প্রথম অধ্যায়ের প্রথম তিনটি পদ অভিজ্ঞতা করলে লাওদিকীয় থেকে ফিলাডেলফিয় হয়ে যায়, যেমনটি জোহনের অভিজ্ঞতায় এবং জাকবের সেই সিঁড়ির স্বপ্নে, যেখানে স্বর্গদূতরা উঠছে ও নামছে, চিত্রিত হয়েছে। সেই অভিজ্ঞতাই জাকবের ইসরায়েল অর্থাৎ ফিলাডেলফিয় হয়ে ওঠার সূচনা নির্দেশ করে। জাকবের রূপান্তরের কাহিনীর পরিণতি ঘটে পেনিয়েলে, যখন সে খ্রিস্টের সঙ্গে কুস্তি করে। অতবেব জাকবের জ্যেষ্ঠত্বের গল্প শুরু হয় প্রকাশিত বাক্য প্রথম অধ্যায়ের প্রথম তিনটি পদে, যখন চূড়ান্ত সতর্ক বার্তার মোহর খোলা হচ্ছে এবং তা শেষ হয় সাতটি শেষ মহামারীর কালে, ক্লেশকালে। শুরু ও সমাপ্তির সব চারটি সেট পঙ্ক্তির পর পঙ্ক্তি যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্যের বার্তার সাক্ষ্য দেয়। প্রশ্ন হল, মূর্খ যাজকেরা শুনবে কি না শুনবে?
ধন্য তিনি যিনি পড়েন, এবং ধন্য তারা যারা এই ভবিষ্যৎবাণীর বাক্য শোনে এবং এতে যা লিখিত আছে তা পালন করে, কারণ সময় নিকটে। প্রকাশিত বাক্য আইক 3।
জ্ঞানী যাজকেরা যারা আত্মা গির্জাগুলিকে যা বলে তা শোনেন, তারা এলিয়ার বার্তা শোনেন। মিলার ছিলেন এলিয়া, এবং কেউ কেউ শুনল কিন্তু অন্যরা অস্বীকার করল।
হাজার হাজার মানুষ উইলিয়াম মিলার প্রচারিত সত্য গ্রহণ করতে প্রণোদিত হলেন, এবং এলিয়াহর আত্মা ও শক্তিতে ঈশ্বরের দাসদের তুলে দাঁড় করানো হল যাতে তারা সেই বার্তাটি ঘোষণা করে। যিশুর অগ্রদূত বাপ্তিস্মদাতা জোহনের মতো যারা এই গম্ভীর বার্তা প্রচার করতেন, তারা অনুভব করতেন যে গাছের মূল স্থানে কুড়াল রাখতে হবে এবং মানুষকে আহ্বান জানাতে হবে যেন তারা পশ্চাত্তাপের উপযুক্ত ফল ফলায়। তাদের সাক্ষ্য এমন ছিল যে তা কলিশিয়াগুলিকে জাগিয়ে তুলত, প্রবলভাবে প্রভাবিত করত এবং তাদের প্রকৃত চরিত্র প্রকাশ করত। আর যখন আসন্ন ক্রোধ থেকে পালাতে গম্ভীর সতর্কবাণী ধ্বনিত হল, তখন কলিশিয়ার সঙ্গে যুক্ত অনেকেই আরোগ্যদায়ক বার্তাটি গ্রহণ করলেন। তারা নিজেদের পশ্চাৎপসরণ দেখলেন এবং তিক্ত পশ্চাত্তাপের অস্ত্র ও আত্মার গভীর যন্ত্রণায় ঈশ্বরের সামনে নিজেদের নম্র করলেন। আর যখন ঈশ্বরের আত্মা তাদের ওপর বিরাজ করল, তখন তারা সেই আহ্বানের ধ্বনি তুলতে সাহায্য করলেন, ঈশ্বরকে ভয় কর এবং তাকে মহিমা দাও, কারণ তার বিচার করার সময় এসেছে। আর্লি রাইটিংস 233।
মিলারকে এলিয়া এবং বাপ্তিস্মদাতা জোহন দুজনের দ্বারাই প্রতিকায়িত করা হয়েছিল, কারণ বাপ্তিস্মদাতা জোহন খ্রিস্টের প্রথম আগমনের জন্য পথ প্রস্তুত করেছিলেন এবং মিলার 1854 সালের 22 অক্টোবর স্বর্গীয় পবিত্র স্থানের পরম পবিত্র স্থানে খ্রিস্টের প্রবেশের জন্য পথ প্রস্তুত করেছিলেন। মালাখি সরাসরি জোহন ও মিলারের কাজকে চিহ্নিত করেন।
দেখ, আমি আমার দূত পাঠাব এবং সে আমার আগে পথ প্রস্তুত করবে, আর প্রভু
যাকে তোমরা খোঁজ, হঠাৎ তার মন্দিরে আসবেন। হ্যাঁ, সেই চুক্তির দূত, যাতে তোমরা আনন্দ পাও। দেখ, তিনি আসবেন, সেনাবাহিনীর প্রভু বলেন, কিন্তু তার আগমনের দিন কে সহ্য করতে পারবে এবং তিনি প্রকাশিত হলে কে দাঁড়াতে পারবে? কারণ তিনি পরিশোধকের আগুনের মতো এবং ধোপার সাবানের মতো, তিনি রূপার শোধক ও পরিশোধক হিসেবে বসবেন এবং তিনি লেবির পুত্রদের শুদ্ধ করবেন এবং সোনা ও রূপার মতো তাদের পরিশুদ্ধ করবেন, যেন তারা প্রভুর কাছে ধার্মিকতায় নিবেদন আনতে পারে। তখন যিহুদা ও জিরুসালেমের নিবেদন প্রভুর কাছে প্রিয় হবে, যেমন প্রাচীন দিনে এবং অতীত বছরগুলির মতো। আর আমি বিচারের জন্য তোমাদের কাছে আসব, এবং আমি জাদুকরদের বিরুদ্ধে, ব্যভিচারীদের বিরুদ্ধে ও মিথ্যা শপথকারীদের বিরুদ্ধে, এবং যারা মজুরের মজুরি কেড়ে নেয়, বিধবা ও পিতৃহীনকে অত্যাচার করে, বিদেশীকে তার অধিকার থেকে বঞ্চিত করে এবং আমাকে ভয় করে না, তাদের বিরুদ্ধে ত্বরিত সাক্ষী হব, সেনাবাহিনীর প্রভু বলেন। কারণ আমি প্রভু, আমি বদলাই না, তাই জাকবের সন্তানরা তোমরা বিনাশপ্রাপ্ত হওনি। মালাখি 3:9।
তাঁর সময়ের প্রহরী হিসেবে মিলারের কাজ মন্দিরের ভিত্তি স্থাপনের প্রতিনিধিত্ব করেছিল। শুরুতে তার কাজটি অবশ্যই এমন এক কাজকে চিত্রিত করবে যা মন্দির সমাপ্তির প্রতিনিধিত্ব করে। ওই চূড়ান্ত কাজটির জন্য আরেকজন প্রহরীর প্রয়োজন, যাতে সে সিংগায় একটি নির্দিষ্ট ধ্বনি দেয়। মিলার এবং প্রথম স্বর্গদূতের বার্তা বিচারের উদ্বোধনের ঘোষণা দিয়েছিল, এবং অ্যাডভেন্টবাদের শেষ সময়ে যার প্রতিরূপ মিলার, সেই প্রহরী বিচারের সমাপ্তির ঘোষণা দেবেন।
মালাখি গ্রন্থে প্রভু প্রতিশ্রুতি দেন যে তিনি বিচার আনবেন, জাদুকরদের বিরুদ্ধে, ব্যভিচারীদের বিরুদ্ধে, মিথ্যা শপথকারীদের বিরুদ্ধে, এবং যারা মজুরের মজুরি চেপে ধরে, বিধবা ও পিতৃহীনদের উপর অত্যাচার করে, পরদেশীকে তার অধিকার থেকে বঞ্চিত করে, এবং যারা আমাকে ভয় করে না, তাদের বিরুদ্ধে। এখানে যাদের চিহ্নিত করা হয়েছে তারা হল সেই সব লোক যারা সেনাবাহিনীর সদাপ্রভুকে ভয় করে না। উইলিয়াম মিলার হলেন প্রথম স্বর্গদূতের বার্তাবাহক, যিনি মানুষকে ঈশ্বরকে ভয় করো বলে আহ্বান জানান। ভিত্তি প্রত্যাখ্যান করা মানেই ঈশ্বর ভীতি প্রত্যাখ্যান করা।
কারণ দেখ, সেই দিন আসছে যা চুল্লির মতো জ্বলবে, তখন সব উদ্ধত, হ্যাঁ, যারা দুষ্কর্ম করে সকলেই খড়ের মতো হবে, আর যেদিন আসছে তা তাদের দগ্ধ করে ফেলবে, বলেন সেনাবাহিনীর প্রভু, যাতে তাদের না থাকে শিকড় না শাখা। কিন্তু তোমাদের জন্য, যারা আমার নামকে ভয় কর, ধার্মিকতার সূর্য তার ডানায় আরোগ্য নিয়ে উদিত হবে, আর তোমরা বেরিয়ে আসবে এবং খোয়াড়ের বাছুরদের মতো লম্ফঝম্প করবে, আর তোমরা দুষ্টদের পদদলিত করবে। কারণ যে দিনে আমি এই কাজ করব, তারা তোমাদের পায়ের তলার ছাই হবে, বলেন সেনাবাহিনীর প্রভু। মোশি, আমার দাসের ব্যবস্থা স্মরণ কর, যা আমি হোরেবে সমগ্র ইসরায়েলের জন্য বিধিবিধান ও বিচার সমূহ সহ তাকে আদেশ করেছিলাম। দেখ, প্রভুর মহান ও ভয়ঙ্কর দিন আসবার আগে আমি তোমাদের কাছে ভাববাদী এলিয়াকে পাঠাব, আর সে পিতৃদের হৃদয় সন্তানদের দিকে এবং সন্তানদের হৃদয় তাদের পিতাদের দিকে ফিরিয়ে দেবে, না হলে আমি এসে পৃথিবীকে অভিশাপে আঘাত করব। মালাখি 4:2-6।
বাইবেলের সূচনা আদিপুস্তক এবং সমাপ্তি প্রকাশিত বাক্য। পুরাতন নিয়মের সূচনা আদিপুস্তক এবং পুরাতন নিয়মের সমাপ্তি মালাখি। নতুন নিয়মের সূচনা মথি এবং নতুন নিয়মের সমাপ্তি আবার প্রকাশিত বাক্য। যোহনের সাক্ষ্যের শুরু, যোহনের সুসমাচার এবং যোহনের সাক্ষ্যের শেষ আবার প্রকাশিত বাক্য।
মালাখির শুরু এবং মালাখির শেষ, মথির সুসমাচারের সূচনা এবং মথির সুসমাচারের সমাপ্তি,
যোহনের সুসমাচারের আরম্ভ এবং যোহনের সুসমাচারের সমাপ্তি,
চারটি সুসমাচারের আরম্ভ এবং চারটি সুসমাচারের সমাপ্তি,
যেগুলোর উল্লেখ একাধিকবার আসে এমন ভবিষ্যৎবাণীমূলক সূচনা বা সমাপ্তিগুলো বাদ দিলে তা আটটি ভবিষ্যৎবাণীমূলক ধারার সমান হয়, যেগুলো একত্র করে প্রকাশিত বাক্য গ্রন্থের প্রথম তিনটি পদের ওপর স্থাপন করা হবে। তাহলে আদিপুস্তকের শেষাংশের কথা কি?
উৎপত্তি গ্রন্থের 50তম অধ্যায়
যোসেফের মৃত্যুর মাধ্যমে শেষ হয়। এইভাবে যোসেফ 110 বছর বয়সে মারা গেলেন। তাকে মমি করা হল এবং তাকে মিশরে একটি কফিনে রাখা হল। উৎপত্তি 25:26।
অধ্যায় 48-এ জাকবের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।
অধ্যায় ৪৮-এ প্রথমে জাকবের মৃত্যু এবং অধ্যায় ৫০-এর সমাপনী পদগুলোতে জোসেফের মৃত্যু, এই ক্রম আদিপুস্তকের শেষ তিনটি অধ্যায়ের ওপর আলফা ও ওমেগার স্বাক্ষর স্থাপন করে আদিপুস্তক গ্রন্থের সমাপ্তি চিহ্ন হিসেবে।
ওই দুটি মৃত্যু মিশরে ইসরায়েলের দাসত্বের শুরু ও শেষের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। শুরুতে জাকবের দেহকে তার পিতৃপুরুষদের সঙ্গে সমাধিস্থ করার জন্য ফিরিয়ে নেওয়া হয় এবং যখন মোশি মিশর থেকে বেরিয়ে আসেন তখন তিনি জোসেফের দেহকে নিয়ে আসেন যাতে তা তার পিতৃপুরুষদের সমাধিস্থলে সমাধিস্থ করা যায়।
আর মোশি জোসেফের অস্থিগুলি নিজের সঙ্গে নিয়েছিলেন কারণ তিনি ইসরায়েলের সন্তানদের দৃঢ়ভাবে শপথ করিয়েছিলেন এই বলে, ঈশ্বর অবশ্যই তোমাদের পরিদর্শন করবেন আর তোমরা আমার অস্থিগুলি তোমাদের সঙ্গে করে এখান থেকে তুলে নিয়ে যাবে। নির্গমন ১৩:১৯।
আদিপুস্তকের সমাপ্তি হল শেষ তিনটি অধ্যায়।
৪৮তম অধ্যায়ে জাকব ইসরায়েল তার ১২ পুত্রকে যে আশীর্বাদ করেন তা সরাসরি ভবিষ্যৎবাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্তমূলক বিচারের শেষ দিনগুলোতে সেই ১২টি গোত্রের কি ঘটবে সে সম্পর্কে
জাকব তার পুত্রদের ডেকে বললেন, তোমরা সবাই একত্র হও যাতে শেষ দিনগুলোতে তোমাদের ওপর যা ঘটবে তা আমি তোমাদের বলতে পারি। তোমরা সবাই একত্র হও এবং শোন, হে জাকবের পুত্ররা, তোমাদের পিতা ইসরায়েলের কথা মন দিয়ে শোন। আদিপুস্তক ৩৯:১-২।
তদন্তমূলক বিচারের অন্তিম দিনগুলোতে প্রভু প্রতিশ্রুতি দেন যে তিনি তার ১২ পুত্রকে সমবেত করবেন, যাদের প্রকাশিত বাক্যপুস্তকে ১৪৪,০০০ হিসেবে উপস্থাপিত করা হয়েছে। এরাই সেই ব্যক্তিরা যাদের যোহন প্রকাশিত বাক্যে উপস্থাপন করেন। জাকবের পক্ষ থেকে আসা একটি আহ্বানের মাধ্যমে তারা সমবেত হয়, তাদের প্রারম্ভিক ইতিহাস থেকেই দেওয়া সেই আহ্বান যেটি তাদের শুনতে এবং শুনে চলতে বলা হয়েছে। শেষকালে জাকবের পুত্রদের দ্বারা প্রতীকীকৃতরা একটি বার্তা শোনে এবং শুনে চলে, অথবা যোহনের ভাষায় সেখানে যা লিখিত আছে তা পালন করে। এটি পিতার পক্ষ থেকে সন্তানদের উদ্দেশ্যে এক আহ্বান, এটি ইলিয়ার বার্তা। যাদের ডাকা হয় তাদের জাকবের পুত্র বলা হয় এবং তাদের পিতা ইসরায়েলের কথা শুনে চলতেও বলা হয়েছে।
মালাকি গ্রন্থে ঈসাউ ও জাকব জ্ঞানী ও মূর্খ কুমারীদের প্রতিনিধিত্ব করে। আহ্বানটি আসে তাদের পিতা জাকব এবং তাদের পিতা ইসরায়েলের কাছ থেকে, যা নির্দেশ করে যে শেষ আহ্বান দেওয়া হলে সবাই লাওদিকীয় অ্যাডভেন্টিস্ট এবং সিদ্ধান্তটা তাদের নিজেদের হাতেই তুলে দেওয়া হয়। প্রতারক জাকবের পুত্র হবে নাকি বিজয়ী ইসরায়েলের, যা তাদের নির্বাচন করতে সক্ষম করে তা হল বাণীর মধ্যে নিহিত সৃষ্টিশক্তি। বাণীটি যদি পড়া, শোনা ও পালন করা হয় তবে যে একই সৃষ্টিশক্তি সব কিছুকে অস্তিত্বে এনেছিল সেই শক্তির মাধ্যমেই তারা ইসরায়েলের সন্তান হয়ে পরিবর্তিত হবে। শুনতে অস্বীকার করা মানে প্রতারক জাকবের অভিজ্ঞতাকেই ধরে রাখা।
জাকবের সমবেত হওয়ার আহ্বান যা প্রকাশিত বাক্যে সিলমোহর খোলা বার্তার সমবেত হওয়ার আহ্বানও বটে, বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীক। লেবীয় পুস্তক ২৬ অধ্যায়ের ৭ শিক্ষা দেয় যে পূর্বে ছড়িয়ে দেওয়া না হলে কোনো সমাবেশ ঘটে না। ১৪৪,০০০ হলেন তারা যাদের আহ্বানের পূর্বেই ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই সত্যটি বাইবেলে বারবার চিহ্নিত হয়েছে।
প্রভুর বাক্য শুনো, হে জাতিসমূহ, এবং দূরবর্তী দ্বীপসমূহে তা ঘোষণা কর এবং বল, যিনি ইসরায়েলকে ছড়িয়ে দিয়েছেন তিনি তাকে সমবেত করবেন এবং রক্ষা করবেন, যেমন রাখাল তার মেষপালকে রক্ষা করে। জিরমিয়া ৩১:১০।
১৪৪,০০০-এর সঙ্গে যে চুক্তিটি নবীকৃত হয় তাতে এই প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত যে ঈশ্বর আমাদের হৃদয়ে তার আইন লিখে দেবেন, কিন্তু যাদের জন্য প্রভু এই সৃষ্টিশীল কাজটি সম্পন্ন করেন তারা পূর্বেই ছড়িয়ে ছিটিয়েছিলেন।
পুনরায় সদা প্রভুর বাণী আমার কাছে এলো, তিনি বললেন, মনুষ্যপুত্র, তোমার ভাইয়েরা, হ্যাঁ তোমারই ভাইয়েরা, তোমার আত্মীয়বর্গ ও সমগ্র ইসরায়েল গৃহ, তাদের সম্বন্ধে জিরুসালেমের অধিবাসীরা বলেছে, তোমরা সদা প্রভুর কাছ থেকে দূরে যাও, এই দেশ আমাদের অধিকারে দেওয়া হয়েছে। অতঃ বল, সদা প্রভু ঈশ্বর এইরূপ বলেন, যদিও আমি তাদের অন্য জাতিদের মধ্যে দূরে নিক্ষেপ করেছি এবং যদিও আমি তাদের দেশ দেশান্তরে ছড়িয়ে দিয়েছি, তবু তারা যে দেশগুলোতে যাবে সেখানে আমি তাদের জন্য একটি ক্ষুদ্র পবিত্র স্থান হব। অতঃ বল, সদাপ্রভু ঈশ্বর এইরূপ বলেন, আমি তোমাদেরকে জাতিগণের মধ্য থেকে সংগ্রহ করব এবং যেসব দেশে তোমরা ছড়িয়ে পড়েছিলে সেখান থেকে তোমাদের একত্র করব
এবং আমি তোমাদেরকে ইসরায়েলের দেশ দান করব। তারা সেখানে আসবে এবং সেখান থেকে সব ঘৃণ্য বস্তু ও সব জঘন্যতা দূর করবে। আমি তাদেরকে এক হৃদয় দেব এবং তোমাদের মধ্যে এক নতুন আত্মা স্থাপন করব। আমি তাদের থেকে পাথরের হৃদয়টি তুলে নেব এবং তাদেরকে মাংসের হৃদয় দেব। ইজেকিয়েল 11:14-19।
ছত্রভঙ্গের সঙ্গে সম্পর্কিতভাবে 144,000-এর সমবেত হওয়া সম্পর্কে আরও অনেক কথা বলার আছে, কিন্তু তার আগে আলফা ও ওমেগার চিহ্ন সম্পর্কে আমরা যে 9টি উল্লেখ বিবেচনা করছি সেগুলির বিবেচনাকে একত্রে আনতে হবে।
আদি পুস্তকের শেষ 3 অধ্যায়ে 2টি শ্রেণীর প্রতিনিধিত্ব করা হয়েছে, বিদ্রোহীদের এক শ্রেণী এবং জ্ঞানীদের এক শ্রেণী। উভয় শ্রেণী একটি কণ্ঠস্বর শোনে যা বলে, এটাই পথ, এতে চল, কিন্তু একটি শ্রেণী তুরির ধ্বনিতে কর্ণপাত করতে এবং প্রাচীন পথে চলতে অস্বীকার করল। আদি পুস্তকের 48-50 অধ্যায়ে বিদ্রোহীদের শ্রেণীটি ত্রয়োদশ গোত্র দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে।
প্রাচীন ইসরায়েলের সূচনালগ্নে 13টি গোত্র ছিল এবং আধুনিক ইসরায়েলের সূচনালগ্নে 13 জন শিষ্য ছিল। অন্য 12 জন শিষ্য থেকে পৃথক করে চিহ্নিত সেই এক শিষ্যটি, যেমন এফ্রাইম অন্য গোত্রগুলোর থেকে পৃথক করে চিহ্নিত ছিল, তাই সিক্রেক, উভয়ই বিদ্রোহের প্রতীক। সিস্টার হোয়াইট সরাসরি ইহুদাকে মূর্খ কুমারী বলেন।
গমের মধ্যে আগাছা ছিল এবং সর্বদাই থাকবে, জ্ঞানীদের সঙ্গে মূর্খ কুমারীরা, আর যাদের প্রদীপ আছে কিন্তু পাত্রে তেল নেই তেমন লোকেরাও। খ্রিস্ট পৃথিবীতে যে মণ্ডলী গঠন করেছিলেন সেখানে একজন লোভী জিহুদা ছিল এবং মণ্ডলীর ইতিহাসের প্রতিটি পর্যায়ে জিহুদারা থাকবে। সায়েন্স অফ দ্য টাইমস, 23 অক্টোবর 1869।
জিহুদা ইস্করিয়ত একজন মূর্খ কুমারী ছিল। সে ছিল একটি আগাছা, এবং যদি সে মূর্খ কুমারী ছিল তবে সে লাওদিকীয়ও ছিল।
মূর্খ কুমারীদের দ্বারা প্রতিনিধিত্ব করা গির্জার অবস্থা লাওদিকীয় অবস্থা হিসেবেও বলা হয়। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 19 আগস্ট 1809।
উৎপত্তি গ্রন্থের 48তম অধ্যায়ে জোসেফের 2 পুত্র উভয়েই জাকবের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল এবং সেই সময় থেকে তাদেরকে অর্ধগোত্র বলে উল্লেখ করা হয়। অর্ধগোত্র হোক বা না হোক, তারা তবুও গোত্রই ছিল। জুডাস ইস্কারিয়াটকে মাথিয়াস দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছিল যাতে আগে জুডাস ইস্কারিয়াট যে দ্বাদশ স্থানটি ধারণ করেছিল তা পূরণ হয়। জুডাস ছিলেন একজন শিষ্য এবং এই অর্থে প্রাচীন ইসরায়েলের শেষ দিকে শিষ্য ছিলেন 13 জন, যেমন শুরুতে ছিল 13টি গোত্র।
জোসেফের পুত্র এফ্রাইম 13তম গোত্র বিদ্রোহের প্রতীক হয়ে ওঠে যখন উত্তরাঞ্চলের 10টি গোত্র জেরোবোয়ামের সমর্থনে সমবেত হয়ে রাজ্যকে উত্তরাঞ্চলের 10টি ও দক্ষিণাঞ্চলের 2টি গোত্রে ভাগ করে। আমি কেন জোসেফের পুত্র এফ্রাইমকে তার ভাই মনসের বদলে বিদ্রোহের প্রতীক হিসেবে চিহ্নিত করি? এফ্রাইমকে ঘিরে বিদ্রোহের সূচনা হয় 48তম অধ্যায়ে, জাকব তার 12 পুত্রকে আশীর্বাদ করার আগেই। 48তম অধ্যায়ে জাকব প্রথমে জোসেফের 2 পুত্রকে আশীর্বাদ করেন। মনসে প্রথমজ হওয়ায় জোসেফ প্রত্যাশা করেছিলেন যে তার পুত্রদের মধ্যে প্রথম আশীর্বাদটি মনসেকেই দেওয়া হবে, কিন্তু জাকব এফ্রাইমকে বেছে নিলে জোসেফ তার বিরুদ্ধে প্রতিবাদ করেন।
ঈশ্বরের নির্বাচিতদের প্রতিনিধি রূপে এফ্রাইমের সূচনা বিদ্রোহের একটি সাক্ষ্য বহন করে, আর এফ্রাইমের পরিণতি হল লেবীয় পুস্তকের 26 অধ্যায়ের 7 বার ছড়িয়ে দেওয়া, খ্রিস্টপূর্ব 730 সাল থেকে 753 সাল পর্যন্ত। খ্রিস্টপূর্ব 730 সালে উত্তরের 10টি গোত্র এফ্রাইমের রাজ্য, যা ইসরায়েল নামেও পরিচিত, বাইবেলীয় ভবিষ্যৎবাণীতে উল্লিখিত রাজ্য হিসেবে এক মরণঘাতী আঘাত প্রাপ্ত হয়। সেই মরণঘাতী আঘাত সময়ের একটি ভবিষ্যৎবাণার সূচনা করেছিল, যা 753 সালে পোপীয় ক্ষমতা ও তার রাজ্য মরণঘাতী আঘাত প্রাপ্ত হওয়ার মাধ্যমে সমাপ্ত হয়। 753 সালে পোপীয় ক্ষমতার মরণঘাতী আঘাত বাবিলের চূড়ান্ত পতনের প্রতীক, যখন উত্তরের রাজা কেউ সাহায্য না করে তার পরিশ্রমাপ্তিতে পৌঁছাবে, দানিয়েল অধ্যায় 11:45। শেষকালে বাবিলের বিদ্রোহ ও পতনকে 753 সালে পোপীয় ক্ষমতার বিদ্রোহ ও পতন দ্বারা প্রতিকায়িত করা হয়েছিল, আর সেটি আবার খ্রিস্টপূর্ব 730 সালে এফ্রাইমের রাজ্যের বিদ্রোহ ও পতন দ্বারা প্রতিকায়িত ছিল, এবং তা আবার আদিপুস্তকের শেষে যেমন চিহ্নিত আছে, জোসেফের তার পিতার ভবিষ্যৎবাণপ্লক প্রেরণার বিরুদ্ধে বিদ্রোহ দ্বারা প্রতিকায়িত ছিল।
এফ্রাইম যে বিদ্রোহের প্রতীক, সেই বিদ্রোহের শুরু হয়েছিল
তার পিতা জোসেফের, তার পিতা জাকবের বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমে, তা শেষ পর্যন্ত উত্তর দশটি গোত্রের বিদ্রোহে পরিণত হয়, যা লেবীয় পুস্তক ২৬-এ সাত গুণ হিসেবে উপস্থাপিত বিচ্ছুরণের দিকে নিয়ে যায়। উত্তর রাজ্য যে সময়ে বিচ্ছুরিত ছিল, সেই সময়কাল দুটি পর্বে বিভক্ত ছিল, একটির পরিসমাপ্তি ২৩৩৩ সালে, পরবর্তীটির পরিসমাপ্তি ১৭৫৮ সালে, এবং সবই সেই বার্তার দিকে নির্দেশ করে যা প্রকাশিত বাক্যে অনুগ্রহের সময় শেষ হওয়ার ঠিক আগে মোহর খোলা হয়। সেই বার্তাই বাবিলের চূড়ান্ত পতনকে চিহ্নিত করে। এফ্রাইমের ভাববাণীমূলক ইতিহাসের প্রতিটি মাইল ফলকে বিদ্রোহ চিহ্নিত থাকে, যেমন ত্রয়োদশ শিষ্য জিহুদা ইস্করিয়তের বিদ্রোহ তেমনি। এগুলো হল সেই সাক্ষ্যগুলোর মধ্যে দুটি যা তের সংখ্যাটিকে বিদ্রোহের প্রতীক হিসেবে চিহ্নিত করে। কিন্তু এই পবিত্র সত্যগুলোর কোনোটাই কেউ অনুধাবন করতে পারবে না যদি সে অ্যাডভেন্টবাদের সেই ভিত্তিতে না দাঁড়ায় যা নির্মিত হয়েছিল মিলার আবিষ্কৃত প্রথম সত্যটির ওপর, আর এই সত্যটি অ্যাডভেন্টবাদ কর্তৃক প্রথমে পরিত্যক্ত হয়েছিল।
আদি পুস্তকের সমাপ্তি,
আমরা যেসব অন্যান্য ধারাগুলি বিবেচনা করে আসছি তাদের সকলের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। উপসংহারে,
আদিতে পিতা পুত্র ও পবিত্র আত্মার স্বর্গীয় ত্রয়ী আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্মের সাক্ষী ছিলেন, যা সম্পন্ন হয়েছিল পুত্রের দ্বারা, যিনি আবার বাক্য। বাক্য পিতা থেকে মানবজাতির প্রতি যোগাযোগের মাধ্যম হয়ে উঠল, এবং পিতার সঙ্গে মানবজাতির যোগাযোগের একমাত্র পথ হল সেই বাক্য। পিতার বার্তাটি পুত্র গ্যাব্রিয়েল স্বর্গদূতের হাতে তুলে দিলেন। স্বর্গে লুসিফারের বিদ্রোহের পর তিনি লুসিফার আলোবাহকের স্থলাভিষিক্ত হন। গ্যাব্রিয়েল সেই আলো অর্থাৎ বার্তা গ্রহণ করে তা এক নবীর কাছে পৌঁছে দেন। এই নবী হলেন সেই পবিত্র সৃষ্ট সত্তা যাকে পিতার বার্তা পতিত সৃষ্ট পরিবারে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। নবীকে দেওয়ার বার্তাটি লিখে নেওয়া হয় এবং তারপর মানবজাতির কাছে পৌঁছে দেওয়া হয়। যোগাযোগের প্রতিটি ধাপেই বার্তাটি পবিত্র, তাই নবীরা যারা পতিত মানব সন্তান তাদের পবিত্র হওয়া উচিত। পবিত্র বার্তাটি যখন পতিত মানবতার হাতে ন্যস্ত হয় তখন মানুষ অপবিত্র হাতে পবিত্র বার্তাটির সাথে আচরণ করার সম্ভাবনা রাখে, ফলে পবিত্র বার্তার আলো থেকেই আলো ও অন্ধকার উভয়ই উৎপন্ন হয়। পতিত মানব পরিবারের লোকেরা যখন এই বার্তাটি গ্রহণ করে তখন তাতে সেই একই সৃষ্টিশক্তি থাকে যা সমস্ত কিছু সৃষ্টি করেছিল, আর সেটিই সেই শক্তি যা ওই ব্যক্তিকে ধার্মিক সাব্যস্ত করে। যোগাযোগ প্রক্রিয়ার শুরুই এই প্রক্রিয়ার শেষকে চিত্রিত করে। অতএব বার্তাটি যদি শোনা, পড়া ও পালন করা হয় তবে এই বার্তাই পতিত মানব জাতিকে পুত্রের প্রতিমূর্তিতে পুনঃসৃষ্টি করে।
ধন্য তিনি যিনি পড়েন, এবং ধন্য তারা যারা এই ভবিষ্যৎবাণীর বাক্য শোনে এবং এতে যা লিখিত আছে তা পালন করে, কারণ সময় নিকটে। প্রকাশিত বাক্য ৩
জন তদন্তমূলক বিচারের শেষ দিনগুলোতে পতিত মানবজাতির কথা তুলে ধরেন যারা তাদের পেছন থেকে একটি কণ্ঠস্বর শোনে এবং অতীতে নিয়ে যায় এমন বার্তাটি গ্রহণ করতে পিছনে ফিরে। যারা বার্তাটি গ্রহণ করে এবং সেটিকে তাদের জীবনের একটি অংশ নয় বরং একান্তই তাদের জীবন করে তোলে, তারা সেই মুহূর্তেই ধার্মিক বলে গণ্য হয়। ধার্মিক বলে গণ্য হওয়া মানেই পবিত্র করা হওয়া। পিতার কাছ থেকে পাঠানো যে বার্তাটি তারা পড়ে ও শোনে, যখন তারা সেই বার্তাটি গ্রহণ করে এবং পবিত্র করা হয়, তা বার্তার ভেতরে থাকা সৃষ্টিশক্তির দ্বারাই ঘটে। মানুষ যখন আব্রাহামের মতো বিশ্বাস করে, সেই সৃষ্টিশক্তি তাদের ধার্মিক বলে গণ্য করার কাজ সম্পন্ন করে। বার্তাটি তাদের ফিরে পেছনের কণ্ঠস্বর শুনতে নির্দেশ দেয় যা তাদের প্রাচীন পথগুলোর দিকে নিয়ে যায়, যেগুলোই ভিত্তিমূলক সত্য। বার্তাটি তাদের সমস্ত সত্যে পথ নির্দেশ করে, এবং তারা যখন সেই প্রাচীন পথ ধরে চলে তখন তারা ধার্মিকদের পথেই চলতে থাকে।
কিন্তু ধার্মিকের পথ উজ্জ্বল আলোর মতো, যা পূর্ণ দিবস পর্যন্ত ক্রমে ক্রমে আরও দীপ্তিমান হয়। দুষ্টদের পথ অন্ধকারের মতো, তারা কিসে হচট খায় তা তারা জানে না। হে আমার পুত্র, আমার কথায় মন দাও, আমার বাক্যের দিকে তোমার কান ঝুঁকাও, সেগুলো তোমার চোখ থেকে দূরে যেতে দিও না, তোমার হৃদয়ের মধ্যে সেগুলো রাখ, কারণ যারা এগুলো পায় তাদের জন্য এগুলো জীবন এবং তাদের সমস্ত দেহের জন্য আরোগ্য। সর্বতোভাবে সতর্ক হয়ে তোমার হৃদয় রক্ষা কর, কারণ সেখান থেকেই জীবনের উৎসধারা প্রবাহিত হয়। কুটিল কথা তোমার কাছ থেকে দূরে সরাও এবং বিকৃত ঠোঁট তোমার থেকে দূরে থাকুক। তোমার চোখ সোজা সামনে তাকাক এবং তোমার চক্ষু পল্লব তোমার সামনে সরলভাবে তাকাক।
তোমার পদক্ষেপের পথ বিবেচনা কর এবং তোমার সব পথ স্থির ও দৃঢ় হোক। ডান দিকে বা বাম দিকে ফিরো না, মন্দ থেকে তোমার পা সরিয়ে নাও। নীতিবচন ৪:১৮।
প্রেরিত বার্তায় ধার্মিক ঘোষিতরা এমন এক পথে চলে যা ক্রমবর্ধমান আলোর প্রতিনিধিত্ব করে, কিন্তু সেই একই আলো দুষ্টদের পথকে তদনুরূপ আরও অন্ধকার করে তোলে। আলো অন্ধকার থেকে পৃথক হয়। যে সৃষ্টিশক্তি আদিতে আলো হোক বলে আদেশ করেছিল, শেষকালে মানবজাতির ওপরও ঠিক সেই একই প্রভাব সৃষ্টি করে যেমনটি আদিতে আলো করেছিল। যারা পেছন থেকে আসা কণ্ঠস্বর শুনতে অস্বীকার করে এবং তাই অন্ধকারাচ্ছন্ন পথে চলতে বেছে নেয়, তারা তার বাক্যে হোঁচট খায়, কারণ তারা হোঁচট খায় ভিত্তিপ্রস্তরের উপর, সেই প্রাচীন পরীক্ষিত শিলায়। সেই কণ্ঠই আলফা ও ওমেগা, এবং যখন ধার্মিক ঘোষিতরা সেই বাক্য শোনে এবং তাদের হৃদয় সেই বাক্যের দিকে ঝোঁকায়, তারা সেই বাক্যগুলোকে তাদের হৃদয়ের গভীরে রাখে, কারণ আলফা ও ওমেগা তাদের হৃদয়কে পিতৃপুরুষদের দ্য পাস্ট দিকে ফিরিয়ে দেন এবং পিতৃপুরুষদের হৃদয় শেষের দিকে নির্দেশ করে।
ধার্মিকের পথ সরল। হে সর্বোচ্চ ন্যায়বান, তুমি ধার্মিকের পথকে সমতল কর। হ্যাঁ, তোমার বিচারসমূহের পথে, হে প্রভু, আমরা তোমার জন্য অপেক্ষা করেছি। আমাদের প্রাণের আকাঙ্ক্ষা তোমার নাম ও তোমার স্মরণে। রাতের বেলায় আমার প্রাণ দিয়ে আমি তোমাকে আকাঙ্ক্ষা করেছি। হ্যাঁ, আমার অন্তরের আত্মা দিয়ে আমি ভোরে তোমাকে খুঁজব, কারণ যখন তোমার বিচারসমূহ পৃথিবীতে থাকে তখন পৃথিবীর অধিবাসীরা ধার্মিকতা শিখে। ঈশাইয়া ২৬:৭-৯।
ধার্মিকতার পথে চলা লোকদের ঈশ্বর পরিমাপ করেন বা তিনি বিচার করেন, এবং তিনি তা করেন শেষ দিনসমূহে যখন তার বিচার পৃথিবীতে কার্যকর থাকে। ধার্মিকেরা তারা যারা দশ কুমারীর উপমায় বলা প্রতীক্ষাকাল পূর্ণ হওয়া পর্যন্ত প্রভুর জন্য অপেক্ষা করেছেন। যারা ক্রমবর্ধমান জ্ঞানের পথে হাঁটেন তাদের আকাঙ্ক্ষা হল ঈশ্বরের নাম, তার চরিত্র সম্পর্কে ক্রমশ আরও গভীর বোধ লাভ করা। যারা তাদের প্রভুর জন্য অপেক্ষা করেছেন তারাই চূড়ান্ত সতর্ক বার্তা ঘোষণা করেন, কারণ তারাই মধ্যরাতের আহ্বান ঘোষণা করেন, যা অবশ্যই প্রকাশিত বাক্য ১৮-এর প্রথম অভ্যন্তরীণ বার্তা এবং যার পরে দ্বিতীয় বাহ্যিক বার্তা আসে।
এই সবের পরে আমি আরেকজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম, যার মহান ক্ষমতা ছিল এবং তার মহিমায় পৃথিবী আলোকিত হল। তিনি প্রবল কণ্ঠে উচ্চস্বরে চিৎকার করে বললেন, মহান বাবিল পতিত হয়েছে, পতিত হয়েছে, এবং তা দুষ্ট আত্মাদের বাসস্থান হয়েছে, প্রত্যেক অপবিত্র আত্মার আশ্রয়স্থল এবং প্রত্যেক অপবিত্র ও ঘৃণ্য পাখির খাঁচা হয়েছে, কারণ সমস্ত জাতি তার ব্যভিচারের ক্রোধের মদ পান করেছে এবং পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে এবং পৃথিবীর ব্যবসায়ীরা তার বিলাসিতার প্রাচুর্যের দ্বারা ধনী হয়েছে। আর আমি স্বর্গ থেকে আরেকটি কণ্ঠ শুনলাম যা বলছিল, হে আমার লোকেরা, তার মধ্য থেকে বেরিয়ে আসো, যেন তোমরা তার পাপসমূহে অংশীদার না হও এবং তার উপর আসা দুর্যোগগুলোর অংশ তোমরা না পাও। প্রকাশিত বাক্য ১৮:২-৪।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর প্রকাশিত বাক্যের অষ্টাদশ অধ্যায়ের স্বর্গদূত অবতীর্ণ হলে সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট চার্চ পুরাতন পথে ফিরে আসার তার চূড়ান্ত আহ্বানটি প্রত্যাখ্যান করল। তখন এটি যুক্তরাষ্ট্রে সত্য প্রোটেস্ট্যান্টবাদের ধ্বজাবাহক থাকা বন্ধ করে দেয়। সেই মুহূর্ত থেকে যে সকল ব্যক্তি সেই প্রবল কণ্ঠের বার্তাটি গ্রহণ করে তা খেতে বেছে নিল, তাদের জন্য এক পরীক্ষা প্রক্রিয়া শুরু হল, যেমনটি জোহনের দ্বারা প্রতিকায়িত হয়েছিল, যখন অ্যাডভেন্টবাদের সূচনা লগ্নে ১৮:৪০ সালের ১১ আগস্ট প্রকাশিত বাক্যের দশম অধ্যায়ের স্বর্গদূত অবতীর্ণ হয়েছিলেন। প্রথম স্বর্গদূতের বার্তা যখন প্রত্যাখ্যাত হল, তখন যে আত্মিক জাতি সত্য প্রোটেস্ট্যান্টবাদের দায়িত্বভার গ্রহণ করেছিল, এরপর অ্যাডভেন্টবাদের সূচনা লগ্নে তারা ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের পদাঙ্ক অনুসরণ করল।
প্রকাশিত বাক্য ১০-এ দূতের হাতে থাকা ছোট বইয়ের বার্তা যারা গ্রহণ করেছিল তাদের হাতে তখন সত্য প্রোটেস্ট্যান্ট শিং অর্পিত হয়েছিল। ১৮৪০ থেকে ১৮৪৪ পর্যন্ত অ্যাডভেন্টিজমের সূচনায় যে পরীক্ষার প্রক্রিয়া ছিল তা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে রবিবারের আইন পর্যন্ত অ্যাডভেন্টিজমের শেষ পর্বের এক পরীক্ষার প্রক্রিয়াকে প্রতিনিধিত্ব করে। ১৮৪০ থেকে ১৮৪৪ প্রথম ইতিহাস এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বর শুরু হওয়া পরীক্ষার প্রক্রিয়া উভয়ই প্রোটেস্ট্যান্টবাদের ভার বহনকারী পূর্বতন বিশ্বাসী গোষ্ঠী থেকে সত্য প্রোটেস্ট্যান্টবাদের ভার গ্রহণকারী নতুন বিশ্বাসী গোষ্ঠীর দিকে এক যুগান্তরকে চিহ্নিত করে।
ধার্মিকদের পথ নিয়ে আমাদের বিবেচনায় আরও গুরুত্বপূর্ণ বিষয় হল সেই ইতিহাসে এক হতাশা রয়েছে যা প্রতীক্ষার সময়ের সূচনা চিহ্নিত করে। সেই সময়ে বিশ্বস্তরা তাদের প্রভুর জন্য অপেক্ষা করে আর তা শেষ হয় মধ্যরাত্রির আহ্বানের বার্তার উন্মোচনের মাধ্যমে। অ্যাডভেন্টিজমের সূচনাকালে সেই পরীক্ষার প্রক্রিয়াটি শেষ হয় 22 অক্টোবর 1874-তে, যখন মধ্যরাত্রির আহ্বানের বার্তাটি সমাপ্ত হয়। জোহনের দ্বারা প্রতিনিধিত্বকৃতদের জন্য অন্তিমের সেই পরীক্ষার প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে রবিবার আইন জারি হলে সমাপ্ত হবে। অন্তিমকালের মধ্যরাত্রির আহ্বানের বার্তাও শুরুতে যেমন হয়েছিল তেমনভাবেই সমাপ্ত হবে, এবং অ্যাডভেন্টিজমের শুরুতে পরীক্ষার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই মধ্যরাত্রির আহ্বানের বার্তাটি উন্মোচিত হয়েছিল। শুরুর সেই মধ্যরাত্রির আহ্বানের বার্তাটি এখন অন্তিমে উন্মোচিত হচ্ছে।
ন্যায়প্রাপ্ত জ্ঞানী কুমারীরা ঈশ্বরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়, যখন দুষ্ট মূর্খ কুমারীরা মৃত্যুর চুক্তিতে আবদ্ধ হয়।
যাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, এটাই সেই বিশ্রাম যার দ্বারা তোমরা ক্লান্তকে বিশ্রাম দিতে পার, আর এটাই সেই প্রশান্তি, তবু তারা শুনল না। কিন্তু প্রভুর বাক্য তাদের কাছে হয়ে উঠল বিধির পর বিধি, বিধির পর বিধি, পংক্তির পর পংক্তি, পংক্তির পর পংক্তি, এখানে একটু, সেখানে একটু, যাতে তারা গিয়ে পিছন দিকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়, ফাঁদে পড়ে এবং ধরা পড়ে। অতএব হে উপহাসকারী শাসকেরা, যারা জিরুসালেমে এই জাতির ওপর শাসন কর, তোমরা প্রভুর বাক্য শোন। কারণ তোমরা বলেছ, আমরা মৃত্যুর সঙ্গে এক চুক্তি করেছি, আর পাতালের সঙ্গে আমরা সমঝোতায় রয়েছি। যখন প্লাবনের মতো বেত্রাঘাত অতিক্রম করে যাবে, তা আমাদের কাছে আসবে না, কারণ আমরা মিথ্যাকে আমাদের আশ্রয় করেছি এবং অসত্যের আড়ালে আমরা নিজেদের লুকিয়েছি। সুতরাং প্রভু ঈশ্বর এইরূপ বলেন, দেখ, আমি সিয়নে ভিত্তি হিসেবে এক পাথর স্থাপন করছি, পরীক্ষিত পাথর, মূল্যবান কর্ণশিলা, দৃঢ় ভিত্তি। যে বিশ্বাস করে সে তাড়াহুড়ো করবে না। ঈশাইয়া 18:12।
ন্যায়প্রাপ্তরা মধ্যরাত্রির আহ্বানের পবিত্র বার্তা গির্জায় পৌঁছে দেয় এবং পরবর্তীতে মানবজাতিকে বাবিল থেকে বেরিয়ে আসতে আহ্বান জানিয়ে তারা দ্বিতীয় কণ্ঠস্বরের বার্তা ঘোষণা করে।
সুতরাং পৃথিবীকে সতর্ক করার শেষ কাজের মধ্যে গির্জাগুলোর প্রতি দুটি স্বতন্ত্র আহ্বান করা হয়। দ্বিতীয় দূতের বার্তাটি হল, বাবিলন পতিত হয়েছে, পতিত হয়েছে সেই মহান নগরী, কারণ সে সমস্ত জাতিকে তার ব্যভিচারের ক্রোধের মদ পান করিয়েছে। আর তৃতীয় দূতের বার্তার উচ্চ আর্তনাদে স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর শোনা যায়, বলছে, তার মধ্য থেকে বেরিয়ে এসো হে আমার লোকেরা, যাতে তোমরা তার পাপসমূহের অংশীদার না হও এবং যাতে তোমরা তার বিপদসমূহ গ্রহণ না করো, কারণ তার পাপসমূহ স্বর্গ পর্যন্ত পৌঁছেছে এবং ঈশ্বর তার অন্যায়সমূহ স্মরণ করেছেন। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 6 ডিসেম্বর 1852।
যারা বাবিলন থেকে বেরিয়ে এসে ধার্মিকদের পথে চলাদের সঙ্গে যোগ দেয়, তারা স্বর্গীয় ত্রয়ীর নামে বাপ্তিস্মের জলের মাধ্যমে পালের মধ্যে গ্রহণ করা হয়। ন্যায়প্রাপ্তরা, সে তারা হোক যারা বর্তমানে পতমৎস্যে জহনকে প্রদত্ত বার্তা শুনছে অথবা যারা পরে বাবিলন থেকে ডাকা হবে, সকলেই পবিত্র আত্মা গ্রহণের মাধ্যমে ন্যায়প্রাপ্ত হয়। পবিত্র আত্মার দৈবত্ব ও মানুষের মানবত্বের সেই সংযুক্তি সম্পন্ন হয়েছিল, যেমন উদাহরণস্বরূপ স্থাপন করা হয়েছিল যখন খ্রিস্ট নিজে মানব স্বভাব গ্রহণ করেছিলেন। 144,000কে দুই সাক্ষীর মাধ্যমে উপস্থাপিত করা হয়েছিল, যাকবের 12 জন পুত্র ও 12 জন শিষ্য, দুষ্টদের প্রতিনিধিত্ব করে 10 গোত্র ও 10 শিষ্য, উভয় উদাহরণে এই 10 উভয়ই ঈশ্বরের জন্য যাজক হওয়ার আহ্বান পেয়েছিল, এবং যারা সেই আহ্বান প্রত্যাখ্যান করে তারা এসব দ্বারা প্রতিনিধিত্বপদ, আর তার ছোট ভাই যাকব প্রতিনিধিত্ব করে তাদের যারা সেই আহ্বান গ্রহণ করে। এসব ও যাকব উভয়ই বিশ্বের শেষ সময়ে লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্টদের প্রতিনিধিত্ব করে। এক শ্রেণী ভবিষ্যৎ দক্তার লেখার মাধ্যমে প্রেরিত পবিত্র বার্তাটি গ্রহণ করে এবং ইসরায়েলে রূপান্তরিত হয়, কিন্তু এসব তার নামই ধরে রাখে।
অবশ্যই আলফা ও ওমেগা সম্পর্কিত এই 9টি পংক্তিতে আরও অনেক কিছু রয়েছে, কারণ এটি ছিল ঈশ্বরের বাক্যে আরম্ভ ও সমাপ্তির কেবল একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ।
ইতিহাসের 9টি ধারা, যা সৃষ্টিকাল থেকে দ্বিতীয় আগমন পর্যন্ত ভীষ্যৎবাণীমূলক ইতিহাস সমূহকে প্রতিনিধিত্ব করে,
সূচনা ও সমাপ্তির এই নয়টি ভবিষ্যৎবাণীমূলক ধারা সকলই প্রত্যক্ষভাবে প্রকাশিত বাক্য প্রথম অধ্যায়ের প্রথম তিনটি পদের সঙ্গে সংযুক্ত। ওই তিনটি পদ নির্দেশ করে যে যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য, যা অনুগ্রহকালের অবসানের ঠিক পূর্বে উন্মোচিত হয়, তা ঈশ্বরের সৃজনশীল শক্তিরই এক প্রকাশ। আর কোনো শক্তি এমন জটিল পরস্পর অন্তর্বিন্যস্ত সাক্ষ্য নির্মাণ করতে পারে, যা নানাবিধ সাক্ষীদের দ্বারা প্রদান করা হয়েছে মসির সময় থেকে প্রকাশিত বাক্যের জোহনের সময় পর্যন্ত।
আপনার জুতা খুলে ফেলুন, কারণ এটি পবিত্র ভূমি।